আমাদের আজকের গল্পটি সব বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পের কিছু অংশের ভাষা ও বর্ণনা কিশোর মনের উপযোগী নাও হতে পারে। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাহিনী জন্মদাগ। জন্মের পর থেকে আমরা নিরন্তর খুঁজে চলেছি এমন কিছু যা আজন্মকাল সঙ্গে থাকবে আমাদের, আমাদের চিরকালীন জন্মদাগ। কিছু জন্মদাগ আমরা নিয়ে জন্মাই এবং কিছু জন্মদাগ বেঁচে থাকতে থাকতে লেগে যায় আমাদের শরীরে। এমন কোনো মানুষের স্পর্শ যে না থেকেও বলে যায় সে আছে। আমাদের জন্ম তো শুধু মাতৃগর্ভে হয় না, ভোরের আলোয় হয়, আঙুলের স্পর্শে হয়, স্নেহ ভালোবাসায় বারবার নতুন করে জন্মাই আমরা। আজ এমনই এক অন্বেষণের গল্প। অন্ধকারের গভীরে ডুব দিয়ে আমরা দেখব সেখানে আমাদের কোন জন্মদাগ লুকিয়ে আছে। শুনতে থাকুন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কাহিনী জন্মদাগ। বউবাজার মোড় থেকে কিছুটা হেঁটে অচিন্ত পৌঁছে গেলেন সেই জায়গায়। এই তো ওপাশের ফুটপাথের গা ঘেঁষে ওই শিব মন্দির, আর তার পাশেই গলির মুখটা। ওই গলিতে এর আগে একবারই ঢুকেছিল অচিন্ত, এক কলিগের সঙ্গে অফিস থেকে ফিরতে শর্টকাটে শিয়ালদা যাবার জন্য। সেটা বছর পনেরো আগে হবে হয়তো, তবে পরবর্তীকালে পথ চলতি অনেকবারই গলিটা চোখে পড়েছে। তবে অচিন্তর ও পথে হাঁটার আগ্রহ হয়নি। ও গলির একটা পোশাকি নাম আছে, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। ও রাস্তা সমধিক খ্যাত হাড় কাটা গলি নামে। কেউ কেউ বলেন ও রাস্তা গলি হলেও স্থান মাহাত্মে রেড রোড বা ধর্মতলার চকচকে বিরাট রাস্তাগুলোর চেয়েও বেশি বিখ্যাত। ঘড়ি দেখলেন অচিন্ত, দুটো বাজে, বেশ একটু আগেই এসে পড়েছেন তিনি। বিপুল বলেছে যে লোকটা তাকে এই গলিতে নিয়ে যাবে এসে তিনটে নাগাদ এসে দাঁড়াবে এই শিব মন্দিরের সামনে, যাতে তাকে অচিন্তর চিনতে অসুবিধে না হয় সেজন্য তার হাতে একটা পায়রা থাকবে। অচিন্তরও একটা বর্ণনা বিপুল লোকটাকে দিয়ে রেখেছে। ফর্সা দোহারা চেহারা, সাদা শার্ট, কালো ফ্রেমের চশমা, বছর ৪৫ বয়স। সামনের রাস্তাটা এখন ফাঁকা, কিছুটা তফাতে ফুটপাতে একটু ছায়া মতো জায়গায় একটা টানা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সার বসার জায়গাটা মাটিতে নামিয়ে মাথায় গামছা মুড়ি দিয়ে আধশোয়া অবস্থায় ঝিমিয়ে নিচ্ছে তার চালক। এই লোকটার মতোই দুপুরবেলা ঘণ্টা খানেকের জন্য ঝিমিয়ে পড়ে এই রাস্তাগুলো, তারপর বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে আবার গাড়ি ঘোড়া, অফিস ভাঙা, মানুষের ভিড়, হই হট্টগোল। বিপুল বলেছিল ও গলিতে যাওয়ার জন্য এই সময়টাই সবচেয়ে সেফ, লোকজনের চোখে পড়ার সম্ভাবনাও কম। তাছাড়া বিপুলের আর কাঠিও এমন কথাই বলেছে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে খদ্দেরদের আনাগোনা শুরু হয় গলিতে, তখন সে ঘর খালি নাও থাকতে পারে। কি চুক্তিতে খদ্দের ঢুকবে তা আগাম বলা যায় না, তবে এই রাস্তাটা আজ আরো বেশি ফাঁকা মনে হচ্ছে। হয়তোবা উৎসবের মরশুম এখন চলছে বলে স্কুল কলেজ অফিস আদালত যাওয়া তেমনভাবে শুরু হয়নি, সেজন্যই রাস্তায় লোক কম। দুদিন আগেই কালী পুজো গিয়েছে। অচিন্ত যেখানে দাঁড়িয়ে আছেন তার একটু দূরেই পুজো প্যান্ডেলের একটা বাঁশের কাঠামো দাঁড়িয়ে আছে, শূন্য কাঠামো, ভেতরে কিছুই নেই। দুটো কুকুর গুটি শুটি মেরে বসে আছে তার ভেতর। বেশ রোদ, আশেপাশে কোনো চায়ের দোকানও নেই যে সেখানে গিয়ে বসা যায়। তাছাড়া একটু চা বা জল খেতে পারলেও ভালো হতো। বেশ তেষ্টা পাচ্ছে অচিন্তর, সেটা রোদের জন্য নাকি উত্তেজনায় তা ঠিক তিনি বুঝতে পারছেন না। উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি তার, আশা নিরাশার একটা দোলাচল কদিন ধরে তার মনের ভেতর কাজ করে চলেছে। ঘটনার সূত্রপাত দিন সাতেক আগে, শনিবার অফিস ছুটির পরও চেয়ারে বসেছিলেন অচিন্ত। তার পাশের টেবিলে ছুটির মেজাজে বসে আড্ডা দিচ্ছিল চন্দন আর বিপুল। বিপুলের বয়স বছর 35, চন্দন 40 হবে। দুজনেই অচিন্তর থেকে বয়সে ছোট, তবে কলিগের আলাপ আলোচনায় অনেক সময় বয়স বা গোপনীয়তার বেড়াজাল থাকে না। অচিন্তর কানে এলো বিপুল একটু চাপা স্বরে বলছে,
হেই জানো চন্দনদা, গত শনিবার হাড়কাটা গুলি গেলাম, যে ঘরে নিয়ে গেল না একদম খাসা মাল। বয়স ওই 30 মতো হবে, কিন্তু একদম টাইট ফিগার। নাম বলল মাধবী।
মাধবী নামটা শুনে মুহূর্তের মধ্যেই মনের তন্ত্রীতে যেন একটা ঘা লেগেছিল অচিন্তর। আর এরপর তাদের কথাবার্তায় চমকে উঠেছিলেন অচিন্ত। চন্দন জিজ্ঞেস করল,
তা কেমন দেখতে একটু খুলে বল।
বেশ লম্বা ফর্সা, মাথায় কোঁকড়া চুল, চিবুকে একটা কালো তিল আছে। কি বলবো মাইরি, চিবুকের ওই তিলটাই যেন আরো সেক্সি করে তুলেছে।
এ পর্যন্ত শুনে অচিন্ত স্পষ্টতই চমকে উঠে তাকিয়েছিলেন বিপুলের দিকে। আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে, কিন্তু বাড়ি ফিরে এসে সেদিন রাতে ঘুমোতে পারেননি অচিন্ত। তার কানে বাজছিল বিপুলের কথাগুলো,
বেশ লম্বা ফর্সা, মাথায় কোঁকড়া চুল, চিবুকে একটা কালো তিল আছে। কি বলবো মাইরি, চিবুকের ওই তিলটাই যেন আরো সেক্সি করে।
অচিন্তর মনে একটা অবয়ব, একটা মুখচ্ছবি ভেসে উঠছিল বারবার। পরদিন বলতে গেলে লজ্জার মাথা খেয়ে অফিস ক্যান্টিনে বিপুলকে একটু আড়ালে নিয়ে গিয়ে অচিন্ত বলেছিলেন,
কালকে তোমার মাধবীর কথা শুনছিলাম, সত্যি মেয়েটা ওরকম দেখতে, আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবে?
প্রস্তাব শুনে প্রাথমিকভাবে অবাক হয়ে গিয়েছিল বিপুল। সাদাসিধে বলে পরিচিত অচিন্ত তার আদিম রিপুর ব্যাপারে এতটা আগ্রহ, এ ধারণা ছিল না বিপুলের। বিস্ময়ের ঘোর কাটিয়ে বিপুল বলেছিল,
আরে ওরা তো আর পাড়া ছেড়ে বাইরে যায় না, ওর ঘরেই যেতে হবে তাহলে। এই যে লোকটা ওর ঘরে নিয়ে গেছিল তার মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করা যাবে মনে হয়।
মাধবী নাম, ফর্সা লম্বা কোঁকড়ানো চুল, জিবুকে তিল, তাই তো?
ঠিক তাই।
বিপুলই এরপর হাড়কাটা গলির সেই দালালের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করেছে। তার কথা মতোই আজ এখানে এসে দাঁড়িয়েছেন অচিন্ত। রোদটা পুরো মুখে এসে লাগছে। কয়েক পা এগিয়ে রোদের হাত থেকে বাঁচার জন্য অচিন্ত গিয়ে দাঁড়ালেন একটা বাড়ির বন্ধ জানলার কার্নিশের নিচে। পুরনো বাড়ি, পলেস্তারা খসা দেওয়াল, জানলার উপর কুলুঙ্কিতে সুঁড় ভাঙা গণেশ মূর্তি। জানলার পাশে দাঁড়াতেই বন্ধ জানলার উপাশ থেকে শাঁখের শব্দ কানে এলো। তারপর শুনতে পেলেন কে যেন রিন রিনে কচি গলায় বলছে,
হালির কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দেই আমার ভাইকে ফোঁটা।
ও, তার মানে আজ ভাই ফোঁটা, নিজের মনে একবার বললেন অচিন্ত। আসলে এইসব দিনগুলো আজকাল আর তিনি খেয়াল রাখেন না, রাখার তেমন প্রয়োজনও হয় না। একলা মানুষ তিনি, যে এইসব উৎসব পালা পার্বণে মেতে উঠত সে তো সেই যে প্রলোভনের ফাঁদে ঘর ছাড়ল আর ফিরল না। আর তারপর থেকে সব উৎসব ফিকে হয়ে গিয়েছে তার জীবনে। পাড়ার মোড়ে বিরাট প্যান্ডেল বাঁধা শুরু হলে তিনি বুঝতে পারেন দুর্গাপুজো আসছে।
এ অচিন্তদা, বলছি সামনে মাসে কিন্তু 4 দিন আসবো না, দোলের ছুটির সঙ্গে আরো দুটো সিএল নিয়ে শান্তিনিকেতন যাবো, ওই দুটো দিন আমার কাজটা একটু সামলে দিও না।
কোনো কলিগের কথা শুনে অচিন্ত বুঝতে পারেন বসন্ত জাগ্রত দ্বারে। তবুও হঠাৎ এই নির্জন দুপুরে বন্ধ কপাটের উপাস থেকে ভেসে আসা কণ্ঠস্বর যেন মুহূর্তের জন্য মৃদু ছুঁয়ে গেল অচিন্তর মনকে। জানলার নিচে দাঁড়িয়ে সেই লোকটার প্রতীক্ষা করতে লাগলেন অচিন্ত। বুকের ভেতর উত্তেজনাটা ক্রমশ বাড়ছে। যার খোঁজে তিনি এসেছেন শেষ পর্যন্ত কি পৌঁছতে পারবেন তার কাছে? প্রায় 10 বছর ধরে যে বিষণ্ণতা বুকে বয়ে বেড়াচ্ছেন তার থেকে কি মুক্তি পাবেন তিনি? আবার মিলন হবে তার সঙ্গে? সে নিরুদ্দেশ হওয়ার পর প্রথম কয়েকটা বছর তাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করেছিলেন। থানা পুলিশ, জ্যোতিষ, গুণিন থেকে শুরু করে মুম্বাইয়ে ফিল্ম স্টুডিও পর্যন্ত সব সম্ভব অসম্ভব জায়গায় অচিন্ত খুঁজে বেরিয়েছিলেন তাকে। তারপর একসময় হাল ছেড়ে দিয়েছিলেন। এত বছর পরে আবার হঠাৎই সেদিন অফিসে বিপুলের আলোচনা শুনে এই নির্জন দুপুরে হাড়কাটা গলির মোড়ে এসে দাঁড়িয়েছেন। ভেবে রেখেছেন যদি আজ তার খোঁজ পান তবে ফিরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। হয়তো সমাজ হাড়কাটাগুলির মেয়েকে মেনে নেবে না, পাড়া পড়শি আত্মীয় স্বজন বাঁকা চোখে তাকাবে তাদের দিকে, আড়াল আবডালে কটুক্তি করবে, হাসাহাসি করবে, তবুও তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন তিনি। তেমন হলে অন্য কোথাও বাসা ভাড়া নেবেন যেখানে তাদের কেউ চিনবে না, জানবে না, অতীত নিয়ে কোনো প্রশ্ন করবে না, বাকি জীবনটা দুজনে সেখানেই কাটিয়ে দেবেন। লোকটার অপেক্ষায় একলা দাঁড়িয়ে নানা কথা ভাবতে লাগলেন তিনি। আর তার সঙ্গে সঙ্গে একটা হারিয়ে যাওয়া মুখ ভেসে উঠতে লাগলো তার মনে। উল্টো দিকের ফুটপাথে চোখ রেখে অচিন্ত ভাবছিলেন কত কথা, কত টুকরো টুকরো ছিন্ন উঁকি দিয়ে যাচ্ছে তার মনে, কত স্মৃতি, কত ব্যথা। হঠাৎ চিন্তা জাল দৃঢ় হলো তার। ওপাশের গলির মুখটায় একজন এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, হাতে একটা পায়রাও আছে, সঙ্গে একটা বাচ্চা ছেলেও। অচিন্তর ঘড়িতে ঠিক 3টে বাজে। রাস্তা পার হয়ে অচিন্ত গিয়ে দাঁড়ালেন তার সামনে। লোকটার বয়স মনে হয় 40-50 হবে। ধূর্ততা মেশানো চাউনি, ঠোঁটের কোণে পান মশলার রস, পরনে কালো রঙের সস্তা জেল্লাদার টি শার্ট আর লুঙ্গি। অচিন্তকে ভালো করে দেখে নিয়ে পিক ফেলে লোকটা বলল,
মাধবীর ঘরে যাবেন তো?
হ্যাঁ।
200 টাকা দিন, এটা আমার কমিশন। আর ওই ঘরে 500, ওটা ওখানেই দেবেন। তাছাড়া মাসিদের কিছু দিতে হতে পারে।
অচিন্ত পকেট থেকে টাকা বের করতে করতে একটু ইতস্তত করে বললেন,
ফর্সা দেখতে কোঁকড়া চুল, চিবুকে একটা তিল আছে, তাই তো?
বাইরেটা ওরকম, ভেতরটা আরো কাঁচা। পছন্দ না হলে বলবেন, অন্য ঘরে নিয়ে যাবো। 15-40 বাঙালি, বিহারি, নেপালি সব পাবেন। 100-1000 পর্যন্ত সব রেটের মাল আছে।
অচিন্ত কোনো মন্তব্য করলেন না। লোকটার কথা শুনে তার মুখটা একটু লাল হয়ে উঠল। এসব কথা শুনতে তিনি ঠিক অভ্যস্ত নন। লোকটা এরপর এক হাতে টাকাটা নিয়ে অন্য হাতের পায়রাটা বাচ্চা ছেলের হাতে দিতেই ছেলেটা লোকটাকে বলল,
কমিশন।
লোকটা সঙ্গে সঙ্গে ছেলেটাকে একটা অশ্লীল গালাগালি করে অচিন্তকে বললেন,
বার কমিশন কি রে, এই 10 টাকা দিন তো, তারা নিশ্চয়ই পুলিশের রক্ত জন্ম, এই বয়সেই ওর হাত পাততে শিখে গেছে।
অচিন্ত 10টা টাকা বের করে ছেলেটাকে দিলেন। টাকা আর পায়রা নিয়ে গলির ভেতরে ছুটে চলে যাওয়ার আগে লোকটার উদ্দেশ্যে আঙুল দিয়ে কুৎসিত ইশারায় তার প্রতি খিস্তির শোধ নিয়ে গেল। লোকটার তাতে কোনো ভাবান্তর হল না।
চলুন, এবার আপনাকে নিয়ে যাই।
গলির মুখটা চওড়া, কয়েকটা পান বিড়ি সিগারেটের দোকান। সেখানে জটলা করছে অচিন্তর সঙ্গে লোকটার সমগোত্রীয় বেশ কয়েকজন, ঠিক যেমন মন্দিরের প্রবেশপথে পান্ডারা দাঁড়িয়ে থাকে ঠিক তেমনই দাঁড়িয়ে তারা। কয়েক পা এগিয়ে গলিটা হঠাৎ শুরু হয়ে গিয়েছে। দুপাশের পলেস্তারা জমা জীর্ণ বাড়িগুলোর ভাঙা রোয়াক আর নড়বড়ে দরজাগুলো যেন বয়সের ভারে ঝুঁকে পড়েছে রাস্তার ওপর। দরজার ওপাশে জানলাহীন বাড়িগুলোর ভেতর চাপ বাঁধা অন্ধকার, কোনো আলো ঢোকে না। সেরকমই একটা বাড়ির চৌকাঠে ঠেসাঠেসি করে বসে আছে বেশ কয়েকজন স্থূলকায় বিগত যৌবনা, খসখসে মুখমণ্ডলে উগ্র রঙের প্রলেপ বিপন্নতা। কিছুটা তফাতে একটা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে আছে খুব অল্প বয়সী একদল মেয়ে। টাইট গেঞ্জির আড়ালে কৃত্রিম অন্তর্বাস দিয়ে শরীরকে ঠেলে তুলে খদ্দেরকে প্রলুব্ধ করার আপ্রাণ চেষ্টা। নানা বয়সী মেয়ে বউ দাঁড়িয়ে রয়েছে এখানে ওখানে, শিখে ছেঁড়ার অপেক্ষায়। সকলেই তাকিয়ে দেখছে তাদের দুজনকে। যেতে যেতে লোকটা অচিন্তকে বলল,
মার্কেটটা খারাপ হয়ে গেছে ওই জানো, পাঁদা বাবু এখন কেউ নেই বললেই চলে। তারপরে আছে এসকর্ট সার্ভিস, এসকর্ট সার্ভিস বোঝেন, এই যে খবরের কাগজে মোবাইল নম্বর দিয়ে বন্ধু সাজার বিজ্ঞাপন দেয়, ফোন করলেই মেয়েগুলো হাজির হয়ে যায় বাড়িতে। এসবার না কিছু বলে, এখানে অনেক হোটেল তো এখন মেয়ে ছেলে বুঝছে। তার উপর আবার আছে ফ্লাইং মেয়েরা, ট্রেনে করে কলকাতা আসছে, বাসটার মেট্রো স্টেশনের মুখে দাঁড়িয়ে খদ্দের ধরে কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের বাজারটা খারাপ হচ্ছে।
বকবক করতে করতে অচিন্তকে নিয়ে এগিয়ে চলেছে লোকটা। অচিন্তর কানে ঢুকছে না তার সব কথা, আশপাশে কোনো দিকে তাকাচ্ছেন না তিনি। উত্তেজনায় মৃদু কাঁপতে কাঁপতে লোকটার সঙ্গে হাঁটছেন। সত্যিই কি এতদিন পর দেখা হবে তার সঙ্গে? চলতে চলতে একবার একটা লোকের সঙ্গে ধাক্কাও খেলেন তিনি। একটা অশ্লীল খিস্তি করল লোকটা। গলির ঠিক মাঝখানে একটা কালী মন্দির, তার সামনেও মেয়েদের জটলা। একপাশে একটা চেয়ারে বসে আছে সাদা উর্দিধারি এক পুলিশ কর্মী, ভুঁড়িওয়ালা, ভাবলেশ হীন মুখ, যেন স্বয়ং মহাদেব পাহারা দিচ্ছেন অন্ধকারের দেবীদের। অচিন্ত একবার তাকালেন তার দিকে, তা দেখে সঙ্গের লোকটা বলল,
ভয় পাবেন না, সব বন্দোবস্ত করা থাকে ওদের সাথে। ওদেরকে ওরা হলো কীভাবে মাসুদের থেকে হপ্তা তোলে, রেড হওয়ার আগে আমাদের জানিয়ে দেয়, সব সেটিং আছে।
মন্দিরটা পার হয়ে একটা সরু গলির মধ্যে অচিন্তকে নিয়ে ঢুকলো লোকটা। পলেস্তারা খসা দেওয়ালের গায়ে একটা ছোট দরজার ভেতর দিয়ে মাথা নিচু করে একটা বাড়িতে পা রাখলেন অচিন্ত। ভেতরটা এত অন্ধকার যে প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলেন না অচিন্ত। সুড়ঙ্গের মতো বারান্দা দিয়ে এগিয়ে একটা সিঁড়ির মতো জায়গায় থামল লোকটা। একটা ম্যাটমেটে বাতি জ্বলছে সেখানে, পৃথিবীর সব অস্পষ্টতা যেন ঝুল হয়ে জমা আছে দেওয়ালের গায়ে, জমা আছে মাথার ওপরে নিচু ছাদে। জল ঢালার শব্দ কানে আসছে। বাড়িটার ভেতর ছোট্ট নোংরা একটা উঠোনে চৌবাচ্চার পাশে স্নান করছে কালো মোটা প্রায় নগ্ন একটা বউ। দুজন পুরুষের উপস্থিতি যেন সে ধর্তব্যের মধ্যেই আনছে না। চারপাশে কেমন একটা অপরিচ্ছন্ন নোংরা গা গোলানো পরিবেশ। মুহূর্তের জন্য অচিন্তর মনে হলো,
না 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 না, এখানে মাধবের কিছুতেই থাকা সম্ভব না।
সিঁড়ি দিয়ে ওঠার মুখে লোকটা বলল,
আমি আপনাকে মাসির হাতে দিয়ে চলে যাব, ও মাধবের ঘরে নিয়ে যাবে আপনাকে।
নড়বড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন তারা। লোকটা হাঁক দিল, দোতলায় সরু একটা বারান্দা, খুপড়ি খুপড়ি ঘর, ইঁটো বাসন মদের ফাঁকা বোতল জমা হয়ে রয়েছে মেঝেতে, দড়িতে ঝুলছে ভিজে শাড়ি আর অন্তর্বাস। দোমড়ানো খাঁচায় একটা বুড়ো টিয়া পাখি। অচিন্ত তার বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ শুনতে পাচ্ছেন। লোকটার হাঁক শুনে ঘর থেকে গায়ে কাপড় জড়াতে জড়াতে বেরিয়ে এলো একটা মাঝ বয়সী বউ। কুতকুতে চোখ, মুখে মেজে তার দাগ, হাতে ধরা পানের ডিবে। সে সামনে এসে দাঁড়াতেই মদের মৃদু গন্ধ নাকে এসে লাগল অচিন্তর। তার উদ্দেশ্যে অচিন্তের সঙ্গী বলল,
মাধবের ঘরে যাবে, নিয়ে যাব
বলে সে অচিন্তকে একা রেখে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। বউটা বেশ খাতির করে অচিন্তকে বলল,
এসো বাবু এসো।
অচিন্তকে নিয়ে সে বারান্দার শেষ প্রান্তে এসে একটা বন্ধ দরজায় টোকা দিল। অচিন্তর হৃৎপিণ্ড যেন ছিটকে বাইরে বেরিয়ে আসতে চাইছে, উত্তেজনায় কাঁপছেন তিনি। মৃদু শব্দ করে দরজা খুলল। একটা মেয়ে, ফর্সা রং, কোঁকড়া চুল, অস্পষ্ট আলোয় তার চিবুকে মুসুর ডালের মতো তিলটা অচিন্তর চোখে পড়ল। বিপুল যেমন বলেছিল ঠিক তেমনই দেখতে তাকে, উৎসুক দৃষ্টি তার চোখে। কিন্তু তার দিকে তাকিয়েই অচিন্ত বুঝতে পারলেন, যাকে তিনি খুঁজতে এসেছেন তার সঙ্গে এ মেয়েটার চেহারার সাদৃশ্য থাকলেও আসলে সে নয়। কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন অচিন্ত। তার বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দটা হঠাৎ যেন থেমে গিয়েছে। মাসির দিকে তাকিয়ে অচিন্ত বললেন,
থাক আমি ঘরে ঢুকবো না।
বিস্মিতভাবে মাসি বলল,
ঘরে ঢুকবে না মানে? ও তো বলে গেল যে তুমি মাধবের ঘরে যাবে। কে আচ্ছা, পছন্দ না হলে বলো অন্য ঘরে যাও, অন্য মেয়ে আছে তো।
না না, আমি কোনো ঘরেই যাব না, আমি চলে যাব।
অচিন্তর গাটা এবার সত্যি কেমন গুলিয়ে উঠছে। তার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে হচ্ছে না এই পরিবেশে। মুখে দাগওয়ালা বউটা বলল,
অন্য ঘরে যাবে না মানে? হ্যাঁ, এই সালাই ভরা বিকেলে কি চেনারি বার্তা এসেছ নাকি? গালা কিন্তু পুরো টাকা দিয়ে যেতে হবে, বলে দিলাম। ওর সঙ্গে শোয়ার টাকা 500 আর আমার ঘর ভাড়া 200, মন 700 টাকা দিয়ে যাও।
সুরটা এবার যেন একটু চড়ল বউটার। তার সঙ্গে কথা বলার প্রবৃত্তি নেই অচিন্তর। যত তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে চলে যাওয়া যায় ততই ভালো। তিনি পকেটে হাত ঢোকালেন টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকা কই? কোনো পকেটে তার টাকা নেই। অচিন্ত বুঝতে পারলেন, রাস্তায় ওই লোকটার সঙ্গে ধাক্কা লাগার সময় হয় পড়ে গিয়েছে টাকাটা, অথবা লোকটা পকেট মারছিল, ধাক্কা দিয়ে পকেট থেকে টাকাটা মেরে দিয়েছে।
আমার কাছে টাকা নেই, আমাকে যেতে দিন প্লিজ।
ইতিমধ্যে তাদের গলার শব্দে দু তিনটে দরজা খুলে গিয়েছে। নানা বয়সী আরো কয়েকটা মেয়ে এসে দাঁড়িয়েছে কাছাকাছি। অচিন্তর কথা শোনা মাত্র মাসি একটা অশ্লীল গালাগালি দিয়ে বলে উঠল,
টাকা দিবি না মানে?
এই বলে সে জাপটে ধরল অচিন্তকে। তার কালো বেঁটে আঙুলগুলো টাকার খোঁজে চলে ফিরে বেড়াতে লাগলো তার শরীরে, আর তার সঙ্গে খিস্তির অবিশ্রান্ত ফোয়ারা। ঘৃণা লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে অচিন্তর। আশপাশে দাঁড়ানো মেয়েগুলো খিলখিল করে হাসছে, কি অশ্লীল সেই হাসি। অনেক খুঁজে টাকা না পেয়ে বউটা প্রচন্ড রাগে একটা ধাক্কা মারল তাকে। ধাক্কা খেয়ে অচিন্ত খোলা দরজা দিয়ে ছিটকে পড়লেন মাধবী বলে মেয়েটার ঘরে। সঙ্গে সঙ্গে মাসি হুড়কো টেনে দিল বাইরে থেকে। তারপর চিৎকার করে ঘরের ভেতরের মেয়েটার উদ্দেশ্যে বলল,
সব জামা প্যান্ট খুলে ন্যান্ত করে হারামির বাচ্চার ওখানে গরম খুন্তি দিয়ে জন্মদাগ দিয়ে দিবি। হারামির বাচ্চা, পয়সা ছাড়া এখানে বেড়াতে এসেছো?
মাটিতে পড়ে আছেন অচিন্ত। লজ্জা ঘৃণা অপমানে তিনি কাঁপছেন। দরজার বাইরে থেকে ভেসে আসছে বউটার কুৎসিত গালিগালাজ, মেয়েদের হাসি। এমন পরিস্থিতির সম্মুখীন কোনো দিন হননি অচিন্ত। তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে মাধবী নামের মেয়েটা। অচিন্ত তাকাতে পারছেন না তার দিকে।
ওরে বুড়ো মিনশে, পয়সা নেই তো এই পাড়ায় ঢুকেছিলে কেন? হ্যাঁ,
গলা দিয়ে স্বর বেরোচ্ছে না অচিন্তর। অস্পষ্ট স্বরে তিনি বললেন,
বিশ্বাস করুন, পয়সা ছিল, কোথায় গেল বুঝতে পারছি না। এখানে আমি আমার বোনকে খুঁজতে এসেছিলাম।
বোনকে খুঁজতে এই পাড়ায়?
হ্যাঁ, বিশ্বাস করুন, আমার বোনকেই খুঁজতে এসেছিলাম। সিনেমায় নামবে বলে সে একজনের সাথে বেরিয়েছিল, তারপর আর ঘরে ফেরেনি। একজন বলেছিল আপনাকে নাকি তার মতো দেখতে, আর তাই তাই আমি।
কয়েক মুহূর্ত চুপ করে থেকে মেয়েটা বলল,
তাই তবে রে, দাঁড়া তোকে মজা আমি দেখাচ্ছি, দাঁড়া।
এই বলে সে ঘরের লাগোয়া ছোট্ট ঘরে ঢুকে গেল। বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ থেমে গেল এক সময়। মাটির দিকে চোখ রেখে স্থানুর মতো বসে আছেন অচিন্ত নিস্তব্ধ ছোট্ট ঘরটায়। একটা খাট আর মামুলি কিছু আসবাব। মুহূর্ত কেটে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু একটা ঘটার প্রত্যাশায় কাঁপছেন অচিন্ত। তার সব জাগতিক চেতনা যেন লোপ পেতে চলেছে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দে মেয়েটা যে ঘরে ঢুকল বুঝতে পারলেন অচিন্ত। মেয়েটা বেশ ধমকের সুরে বলল,
উঠে দাঁড়াও।
এবারই কি তাহলে মাসির বলা সেই ভয়ঙ্কর ব্যাপারটা ঘটতে চলেছে? জন্মদাগ এঁকে দিতে চলেছে মেয়েটা? অচিন্ত কাঁপতে কাঁপতে উঠে তাকালেন মেয়েটার দিকে। পাশের ঘর থেকে একটা সস্তা দামের লাল রঙের ছাপা শাড়ি পরে এসেছে সে। মাথার চুল আঁটো সাঁটো করে বাঁধা, সুন্দর মুখে ঠোঁটের কোণে আবছা হাসির রেশ। তার হাতে ধরা ছোট্ট টিনের থালায় একটা জ্বলন্ত প্রদীপ, একটা বাটি আর দুটো গুজিয়া। বেশ অবাক হয়ে গেলেন অচিন্ত। মেয়েটা তার কাছে এসে তার বাঁ হাতের কোড়ে আঙুল বাটিতে চুবিয়ে সে আঙুলটা অচিন্তের কপালে ঠেকিয়ে বলতে শুরু করল,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সোমের দুয়ারে পড়ল কাঁটা, সোমুনা দেয় সোমকে ফোঁটা।
তার দিকে তাকিয়ে
আমি দিই আমার,
মুহূর্তের মধ্যেই যেন সব আড়ষ্ঠতা দূর হয়ে গেল তার। মনে হলো যাকে তিনি খুঁজতে এসেছিলেন এ তো সেই মেয়ে। হ্যাঁ, সেই মেয়ে। বাইরে নিচে রাস্তার পাশের মন্দির থেকে ঘণ্টা ধ্বনি আর শাঁখের শব্দ ভেসে আসছে। অচিন্তের কপালে কোড়ে আঙুল দিয়ে জন্মদাগ এঁকে দিতে দিতে মাধবী বলে চলেছে,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সোমের দুয়ারে।
মাধবীর কণ্ঠস্বর যেন এক পবিত্র সঙ্গীত মূর্ছনার মতো বন্ধ কপাটের বাইরে বেরিয়ে এসে এই হাড়কাটা গলির যাবতীয় ক্লেদ গ্লানি কালিমা মুছে দিয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। ঘরের ভেতর কপালে সদ্য আঁকা জন্মদাগ নিয়ে দাঁড়িয়ে রইলেন অচিন্ত। ঠিক কতটা অন্ধকার ঢেকে দিতে পারে আলোকে, কতটা যৌবনের বিষণ্নতা মুছে দেয় কৈশোরের নরম প্রভাত, কতটা আবর্জনার আড়ালে লুকিয়ে থাকে পবিত্রতা? প্রশ্নগুলো ভীষণ সহজ আর উত্তর আশা করি এই গল্পেই আছে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, পূজা, দিগন্তিকা, অন্বেষ এবং রণদীপ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি শায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কাহিনী জন্মদাগ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।